করবলার প্রান্তরে যারা দিল প্রাণ, সেই সকল ইমানদারদের কে সালাম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. پیو پیو اسلامی بھائیرہ و مدنی چینل درشک برندو مدنی چینل دھرابائی گنستان کربلار اتحاشے اپنا دیر آر ایک بار সুস্বাগতম। আসুন আমরা প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই অনুষ্ঠানে জানছি কারবালার ইতিহাস সম্পর্কে, কিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাইআতকে অস্বীকার করলেন, মদিনা পাক থেকে তিনি হিজরত করে মক্কাতুল মুকাররমাতে আসলেন। আমরা পূর্বের অনুষ্ঠানে জানতে পেরেছি যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন একের পর এক প্রায় 150 চিঠি এসেছিল, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতিনিধি হিসেবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন কুফায়, যিনি এসে 40,000 লোককে বায়াত করিয়েছিলেন এবং সেখানকার অবস্থা অত্যন্ত ভালো এই কথা বলে চিঠি লিখেছিলেন। চিঠি লেখার পরপরই যখন ইজিদ পলিদের পক্ষ থেকে ইবনে জিয়াদ নরপিচাসকে যখন নাকি কুফার গভর্নর করে পাঠালো এবং তিনি সবাইকে ধমকি দিলেন এবং সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, ওই করুণ অবস্থার কথা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর শুনতে পাননি, বরং এই কথাই তার কাছে এসেছিল যে সেখানকার অবস্থা ভালো। তখন পরামর্শক্রমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমা থেকে উফার উদ্দেশ্যে যাত্রা করেন। আজকে আমাদের আলোচ্য বিষয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফার যাত্রা। প্রিয় প্রিয় ভাইরা ও মাদানশীল দর্শকবৃন্দ, আমরা গত পর্বে শুনেছিলাম হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করে দেন ইবনে জিয়াদ গভর্নর ভবনের ছাদের উপরে নিয়ে। যেদিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কি যে এক লীলা, যেদিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কুফায় শহীদ হলেন, সেদিনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয়জন আপনজন শিশু সন্তান তাদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে যাত্রা করলেন। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পৌঁছেছিল কুফার অবস্থা খুবই সন্তোষজনক, তিনি যেন বিনা দ্বিধায় অনতি বিলম্বে তশরিফ নিয়ে আসেন, তিনি যেন এসে কুফাবাসীদেরকে বদবখত ইয়াজিদের কাছ থেকে রক্ষা করেন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী বোন ছেলে মেয়ে এমনকি দুধের শিশুকে সঙ্গে নিলেন এবং মক্কা মুকাররমা থেকে বের হলেন। উলামায়ে কেরাম লিখেছেন, কিতাবে ঐতিহাসিকগণ লিখেছেন যে তার কাফেলায় 83 জন ছিল, যাদের মধ্যে মহিলা দুগ্ধ শিশু ছিল, তার সঙ্গে কয়েকজন যুবক বন্ধু বান্ধব তারাও ছিল। আল্লাহ আল্লাহ, এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি মোকাবেলা করার জন্য যুদ্ধ করার উদ্দেশ্যে বের হতেন, এটা নিশ্চিত যে তার শিশুদেরকে নিতেন না, স্ত্রী বোন তাদেরকে নিয়ে বের হতেন না। তিনি বের হয়েছিলেন শান্তির জন্য, তিনি বের হয়েছিলেন কুফাবাসীদেরকে বাঁচানোর জন্য, শরিয়াত যেহেতু বাধ্য করেছে তাকে, বায়াতের জন্য, হকের পথে আসার জন্য উদ্গ্রীবের কথা জানিয়েছে এবং সে কথা অনুকূলে রয়েছে তাদের, তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বিবি দুগ্ধ পশু শিশুদেরকে নিয়ে বের হওয়াটা এটাই প্রমাণ করে যে তিনি যুদ্ধ কিংবা মোকাবেলার জন্য বের হননি। তার কাছে তো চিঠি এসেছে যে সেখানকার অবস্থা খুব ভালো, 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, তাই তিনি তার আপনজনদেরকে নিয়ে বের হলেন, যুদ্ধ করার কোনো অস্ত্র শস্ত্র সাথে রাখেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে বের হয়ে কিছু দূর যখন পথ অতিক্রম করলেন, কয়েক মঞ্জিল যাওয়ার পর তিনি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণের খবর তিনি পেলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের খবর শুনে তিনি এবং তার সাথী যারা ছিল একেবারে হতবাক হয়ে গেল, কোথা থেকে কি হয়ে গেল। মাত্র কয়েকদিন আগে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু চিঠি আসলো কুফার অবস্থা খুবই সন্তোষজনক, অথচ এখনই শুনছি তাকে শহীদ করে ফেলা হয়েছে, এটা কি ধরনের ঘটনা। যাই হোক, তিনারা পরামর্শ করলেন, তারা পিছপা হলেন না, তারা সামনে অগ্রসর হলেন। তাদের সিদ্ধান্ত হলো সেখানে যাওয়া যাক, কি হয়েছে, কিভাবে এত তাড়াতাড়ি পরিবর্তন হলো, কি ঘটলো তা জানা দরকার। এই মনোভাব নিয়ে তারা কুফার দিকে অগ্রসর হতে লাগলেন। কুফা থেকে 2 মঞ্জিল দূরত্বে কারবালার প্রান্তরে যখন তারা পৌঁছলেন, তখন হুর বিন ইয়াজিদ রিয়াহি 1,000 সৈন্য নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, জনাব ইমামে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে গ্রেফতার করার জন্য এসেছি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর বিন ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, কেন? সে বলল, আমি তা জানি না, তবে কুফার গভর্নর ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছে আপনাকে যেখানে পাওয়া যায় গ্রেফতার করে তার কাছে যেন পৌঁছে দেওয়া হয়। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আমার কি অপরাধ? সে বলল, আপনি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, ইয়াজিদের বিরুদ্ধে একখানে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছেন, জনগণের বায়াত গ্রহণ করেছেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি তো কোনো জন অসন্তোষ সৃষ্টি করিনি, জনগণের বায়াত গ্রহণের বিষয়ে অসন্তোষ সৃষ্টি করিনি এবং ক্ষমতা দখলের ইচ্ছা আমার নেই। আসল কথা হলো কুফাবাসীরাই আমাকে চিঠি লিখেছে, যার ফলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিচার করে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। তবে যদি কুফাবাসী বেঈমানি করে থাকে এবং অবস্থা পরিবর্তন করে থাকে, তাহলে আমি ফিরে যেতে রাজি আছি। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরের সঙ্গে আলোচনা করলেন এবং হুরকে সমস্ত বিষয়ে অবহিত করালেন। তখন হুর সে দুঃখিত হল এই মুহূর্তে যদি, এবং বলতে লাগলো, আমি যদি আপনাকে চলে যেতে দেই, আমার সঙ্গী সাথীদের কেউ কেউ নিশ্চয়ই ইবনে জিয়াদের কাছে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করবে, ইবনে জিয়াদ আমার উপর জুলুম করবে। সে বলল, তুমি জেনে শুনে দুশ্মনকে ছেড়ে দিয়েছ, আপোষে যাওয়ার সুযোগ করে দিয়েছ, ফলে আমার উপর মুসিবতের পাহাড় নাজিল হবে, তাই আমি একটা কাজ করতে পারি, আর তা হচ্ছে এইভাবে যে আমার সঙ্গে সারাদিন আপনি কথাবার্তা চালিয়ে যেতে থাকেন, যখন রাত হবে আমার সৈন্যরা শুয়ে পড়বে, চারদিকে অন্ধকার নেমে আসবে, তখন আপনি আপনার আপনজনদেরকে নিয়ে এখান থেকে চলে যাবেন, সকালে আমরা আপনাকে খোঁজ করব, পাবো না, আমি আপনার পিছু যাব না, সোজা ইবনে জিয়াদের কাছে গিয়ে বলবো ওনার রাতের আধারে আমাদের অজান্তে চলে গিয়েছে, উনি কোন দিক গিয়েছে কোনো হদিস পাইনি। এরপর যা হওয়ার হবে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। যখন রাত হলো, চারদিক অন্ধকার নেমে আসলো, সৈন্যরা ঘুমিয়ে পড়ল, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গী সাথীদেরকে যাত্রা করার নির্দেশ দিলেন, সবাই বের হলো। সারা রাত এই কাফেলা সফর করতে লাগলো, কিন্তু ভোরে তারা তাদেরকে ওই জায়গাতেই দেখতে পেল যেখান থেকে যাত্রা শুরু করেছে। এই অবস্থায় দেখে সবাই আশ্চর্য হয়ে গেল, এটা কেমন কথা, আমরা সারা রাত পথ চললাম কিন্তু সকালে আবার একই জায়গায়, এটা কেমন? এদিকে হুর তাদেরকে দেখে জিজ্ঞাসা করলো, আপনারা কি জাননি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা ঠিকই চলে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরও যেতে পারলাম না, দিকহারা হয়ে আবার এই জায়গায় ফিরে আসলাম। হুর বলল, ঠিক আছে, দুশ্চিন্তার কারণ নেই, আজ আমরা পুনরায় দিন ভর আলোচনা করতে থাকব। আমার সৈন্যদেরকে বলবো আমাদের মধ্যে এখনো ফয়সালা হয়নি, আলোচনা অব্যাহত রয়েছে, আজ রাতে আপনি চলে যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাতেও সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হলেন, সারা রাত তিনিও তার সফর সঙ্গীগণ পথ চললেন। ভোর যখন হলো পুনরায় তারা তাদেরকে সেই জায়গাতেই দেখতে পেল যেখান থেকে তারা বের হয়েছিল। এমনই ভাবে তিন রাত একইভাবে সফর করলেন, দিনের বেলা আলোচনার ভঙ্গিতে সময় অতিবাহিত করল। হুর তার ভিতরে আহলে বাইতের মহব্বত ছিল, নবী পাকের মহব্বত ছিল, তাই তিনি পারছিলেন না। যখন এই তিন দিন এরকম হলো, সারা রাত পথ চললো, কিন্তু ভোর হতে তাদের ওই জায়গায় পেতেন যেখান থেকে তারা বের হতো, চতুর্থ দিন জনৈক পথিক তাদের পাশ দিয়ে যাচ্ছিল, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে জিজ্ঞাসা করেন, ভাই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম কি? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো মুসাফির ছিলেন, তিনি তো আর চিনতেন না, জিজ্ঞাসা করলেন এই জায়গাটির নাম কি? তখন সে বলল, জনাব এই জায়গার নাম কারবালা। কারবালা শব্দটি শোনার সাথে সাথেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঁতকে উঠলেন এবং বললেন, আমার নানা জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছে, হুসাইন কারবালার ময়দানের শহীদ হবে, এটা তো আমার শাহাদাতের স্থান, আমি এখান থেকে কিভাবে চলে যেতে পারি? উপর্যুপুরি তিন রাত্রি প্রস্থান করার পরও পুনরায় একই জায়গায় প্রত্যাবর্তন, এ কথায় প্রমাণিত করে যে এটা আমার শাহাদাতের স্থান, এখান থেকে আমি কিছুতেই বের হতে পারবো না। তিনি তার প্রিয়জনদেরকে বললেন, সওয়ারি থেকে অবতরণ করে তাঁবু খাটাও। নির্দেশ মতো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা সওয়ারি থেকে অবতরণ করলেন, তাঁবু খাটাতে শুরু করলেন, কিন্তু যেখানেই তাঁবু খুঁটি পুঁততে গেল সেখান থেকে গর্ত করছিল, টাটকা রক্ত বের হলো। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে গেল। হযরতে সাইয়েদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যে মাটিতে যেখানেই খুঁটি পুঁততে চাইলেন সেখান থেকে রক্ত বের হয়ে আসছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রিয় ভাইজান চলো আমরা এখান থেকে সরে যাই, রক্তাক্ত ভূমি দেখে আমার খুব ভয় হচ্ছে, আমার খুবই খারাপ লাগছে এই রক্তভূমির অবস্থা, এই রক্তভূমিতে অবস্থান করব না, চলো আমরা এখান থেকে অন্যত্র চলে যাই। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার প্রিয় বোন, এখান থেকে আমি বের হতে পারবো না, এটা আমার শাহাদাত গা, শাহাদাতের ময়দান, এখানে আমাকে শাহাদাত বরণ করতে হবে, এখানে আমার রক্তের নদী প্রবাহিত হবে, এটা সেই ভূমি যেটা আলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে রঞ্জিত হবে, এটা সেই জায়গা যেখানে ফাতিমাত জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাগানের বেহেশতি ফুল টুকরো টুকরো হয়ে পতিত হবে, তাদের রক্তে এই ভূমি লালে লাল হয়ে যাবে, তাই সবাই অবতরণ করো, ধৈর্য সবর সাহসের সাথে তাঁবুতে অবস্থান করো, আমরা এখান থেকে কখনো যেতে পারবো না, এখানে আমাদের ধৈর্য সাহসিকতার পরাকাষ্ঠা দেখাতে হবে, এখানেই শাহাদাত বরণ করতে হবে। মোট কথা হলো, মদিনাবাসী মদিনা থেকে মক্কা গিয়েছিলেন এবং মক্কা থেকে বের হয়ে কারবালায় এসে গেছে, তাকদীর তাদেরকে কারবালা তিনি এসেছে, কেননা কেয়ামত পর্যন্ত সবাই যেন তাদেরকে কারবালাবাসী বলে অভিহিত করে। যাই হোক, খুঁটি গাড়া হলো, তাঁবু টাঙিয়ে ফেলা হলো, কারবালায় অবস্থান নিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবস্থান নেওয়ার পর থেকে ইবনে জিয়াদ ও ইয়াজিদের পক্ষ থেকে দলের পর দল সৈন্যবাহিনী আসতে থাকে। যেই দলই আসছে, ইয়াজিদের পক্ষ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে এই নির্দেশনা নিয়ে আসে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে বলো যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। যদি তিনি বায়াত গ্রহণ করতে রাজি হয় তখন তাকে কিছু বলো না, তাকে ধরে আমার কাছে নিয়ে এসো। আর যদি বায়াত করতে অস্বীকার করে তবে তার সাথে যুদ্ধ করো, তার মাথাকে কর্তন করে আমার কাছে পাঠিয়ে দাও। এবার সৈন্যবাহিনীর যে দলটি আসলো একই হুকুম নিয়ে আসলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা তো হতেই পারে না, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। আফসোসের বিষয়, আমাকে আহ্বান করা হয়েছে আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য, আর এখন আমাকে বাধ্য করা হচ্ছে ইয়াজিদের হাতে বায়াত করার জন্য। এই বায়াত না করার জন্যই তো আমি মদিনা ছেড়ে মক্কায় চলে গিয়েছিলাম। তাহলে কি আমি এখন মক্কা থেকে এখানে এসেছি ইয়াজিদের হাতে বায়াত হওয়ার জন্য? এটা কিছুতেই হতে পারে না, আমি ইয়াজিদের হাতে কখনো বায়াত গ্রহণ করব না। তারা বলল, আপনি কি ইয়াজিদের হাতে বায়াত করতে রাজি না হন, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো যুদ্ধের জন্য আসিনি, যুদ্ধের কোনো ইচ্ছাও আমি পোষণ করি না। ইয়াজিদরা বলল, এরকমের কিছুতেই হতে পারে না, হয়তো বায়াত গ্রহণ করতে হবে নতুবা যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এদের উদ্দেশ্যই খারাপ, অবস্থা খুবই সংকীর্ণ রূপ ধারণ করেছে, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে তিনটি শর্ত পেশ করলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, শুনো, কুফাবাসীরা আমার কাছে চিঠি লিখেছে এবং চিঠিতে এমন কথা লিখা ছিল যার জন্য শরিয়াত মতে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখন যখন তারা বেইমানি করেছে, আমি তোমাদের সামনে তিনটি শর্ত পেশ করছি, তোমাদের যেটা ইচ্ছা সেটা গ্রহণ করো, সে অনুসারে কাজ করো। শর্তগুলো হচ্ছে এই, হয়তোবা আমাকে মক্কায় চলে যেতে দাও, সেখানে গিয়ে হেরেম শরীফে অবস্থান করে ইবাদত বন্দেগীতে আমি নিয়োজিত থাকব, ইবাদত বন্দেগী করব, অথবা যদি মক্কায় যেতে না দাও তাহলে অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ দাও, অন্য কোনো অমুসলিম দেশে যেখানে মুসলমান নেই, কাফের মুশরিকরা বসবাস করে, ওখানে আমি আমার সমস্ত জীবনকে দিনের তাবলিগে, দিনের প্রচারে ব্যয় করব, ওদেরকে মুসলিম বানানোর চেষ্টা চালাতে থাকি। যদি অন্য কোনো দেশেও যেতে না দাও তাহলে এমন করতে পারো যে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি তার সাথে বসে আলোচনা করব, হয়তো কোনো সন্ধিও হয়ে যেতে পারে, এই নাজুক অবস্থার উন্নতিও হতে পারে, রক্তপাতের সম্ভাবনা দূরীভূত হয়ে যেতে পারে। ইয়াজিদ বাহিনী এই তিনটি শর্ত কুফার গভর্নর বদবখত মালউন ইবনে জিয়াদের কাছে পাঠিয়ে দিল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রথম থেকেই শান্তির পক্ষেই কথা বলেছেন। মদিনা পাকে তিনি ইচ্ছে করলে প্রতিরোধ গড়ে তুলতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, রক্তপাত তিনি দেখতে চাননি, মক্কায় চলে এসেছেন। মক্কায় এসে আবার যখন কুফাবাসীদের আহ্বান শুনেছে, তারা বাঁচতে চায় বদবখতদের কাছ থেকে, তাদেরকে বাঁচানোর জন্য, উম্মতে মুসলিমাকে বাঁচানোর জন্য, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে রক্ষা করার জন্য তিনি আসলেন। একদিন অবস্থার মধ্যে থেকেও তিনি শর্ত দিলেন, আমাকে মক্কায় চলে যেতে দাও, আমি ইবাদত করব, আমাকে নয়তো অমুসলিম দেশে যেতে দাও। মুসলিম দেশ যেই দেশ আমার নানাজান রহমাতে আলামিয়ান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের বদৌলতে প্রতিষ্ঠিত হয়েছে, এই দেশ থেকেও তিনি বাহিরে চলে যেতে চেয়েছেন। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন, তারই নাতিকে এই দেশ থেকে বের হওয়ার জন্য প্রস্তাব দিচ্ছেন, তাকে সেখানেও যেতে দিচ্ছে না। ইয়াজিদ তার সাথে আলোচনার জন্য বলেছেন, কিন্তু ইবনে জিয়াদ এর কাছে যখন এই শর্তগুলো শুনল, তেলে বেগুনে জ্বলে উঠল। আমর বিন সাদ যিনি সেনাপতি ছিল তাকে লিখলো যে, ইবনে জিয়াদ আমি তোমাকে সালিশি করার জন্য বিচারক বানিয়ে পাঠাইনি যে তুমি আমার সাথে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সন্ধি করার ব্যবস্থা করবে, আমি তোমাকে পাঠিয়েছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত করতে বলার জন্য, অথবা তার সাথে যুদ্ধ করো তার মস্তক আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য, অথচ তুমি সন্ধির চিন্তা ভাবনা করছো, এর জন্য বিভিন্ন তদবির করছো। আমি আবার তোমাকে শেষবারের মতো নির্দেশ দিচ্ছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি বায়াত গ্রহণ করতে অস্বীকার করে তার সঙ্গে যুদ্ধ করো, তার মস্তককে কেটে আমার কাছে পাঠিয়ে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই নির্দেশের কথা শোনানো হলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পক্ষ থেকে যা প্রমাণ করার ছিল, যা বলার ছিল তা প্রমাণ হয়েছে, যা বলার ছিল তা বলে দিয়েছি, এখন তোমাদের যা মর্জি তা করো, আমি ইয়াজিদের হাতে কিছুতেই বায়াত গ্রহণ করব না। ওরা বলল, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন। হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমাদের পক্ষ থেকে যা করার তোমরা করো, আমার পক্ষ থেকে যা করার আমি করব। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কি এক কঠিন পরিস্থিতি! নিজের স্ত্রী, মেয়ে, ভগ্নী, শিশু আলী আজগর সবাইকে নিয়ে যুদ্ধের সরঞ্জাম নেই, এই অবস্থাতে বাধ্য করা হচ্ছে মালউনের কাছে, ইজিদ বদবখতের কাছে, মদ্যপায়ীর কাছে, জিনাখোরের কাছে, আলে নবীদের কাছে বায়াত গ্রহণ করবে, যিনি হচ্ছেন বেহেশতের যুবকদের সর্দার। এটা কঠিন কালেও হতে পারে না, ওদের চিন্তাধারা এত জঘন্য রূপ ধারণ করলো যে সাতই মুহররম থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার প্রিয়জনদের জন্য ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিল। ফোরাত নদীর পাড়ে প্রায় 4,000 সৈন্য মোতায়েন করল, 2,000 স্থল বাহিনী আর 2,000 আশ্বরোহী। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে উনাদের যেন 1 ফোঁটা পানিও নিতে দেয়া না হয়, সে মতে পানি বন্ধ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 83 জন কাফেলার মধ্যে দুধের দুগ্ধ পশু শিশু ছিল, দুধের শিশু ছিল, পর্দাসীন মহিলারাও ছিল, তাদের মোকাবেলা করার জন্য 22,000 সৈন্য এসেছে। কি আশ্চর্য, এই 83 জন এর মোকাবেলায় 22,000 সৈন্য, আবার এই 83 জনের মধ্যে শিশু মহিলা রয়েছে, অথচ এদের মোকাবেলা যে 22,000 সৈন্য ছিল তারা সবাই যুবক, সকল প্রকার অস্ত্রশস্ত্র সজ্জিত, এরপরেও তারা পানিকে বন্ধ করে দিল, কারণ তাদের ধারণা ছিল এই আহলে বাইতের শেরে খোদা মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের এই সন্তানদেরকে যদি পানি পান করতে দেয়া হয়, আর এই পানি পান করে যদি যুদ্ধ করে, তাহলে সম্ভবত আমরা এই 22,000ও পারব না। আরে ইনি তো সেই শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলার সন্তান, যিনি খাইবারের সেই দুর্গের দরজাকে বাম হাতে ঢাল হিসেবে ব্যবহার করেছেন, যে ডালকে 40 জন যুবকও নাড়তে পারেনি, তার সন্তান এসেছে, যার লকব হচ্ছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তাআলার সিংহ, সেই শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিমের সন্তান। প্রিয় ইসলামী ভাইয়েরা, এজন্য তারা পানি বন্ধ করে দিল, এটা ছিল জুলুমের উপর জুলুম। আফসোস, উনার জন্য আজ পানি বন্ধ করে দিল, যিনি হচ্ছেন সাকিয়ে কাউসার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৌহিদুল। কোন এক কবি লিখেছেন, হাকিমের নির্দেশ ছিল মানুষ জীব জন্তু গরু ছাগল পশু পাখি সবাই এই নদীর পানি পান করবে, তোমরা বাধা দিও না। কিন্তু হযরতে ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই ছেলেকে পানি পান করতে দিও না, যে ফোরাত নদীর পানি সবাই পান করার অনুমতি ছিল, চতুষ্পদ জানোয়ারের জন্য বাধা ছিল না, কিন্তু সেই ফোরাত নদীর পানি পান করতে বাধা দিল সাকিয়ে কাউসার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলাতে কুল কায়নাত সৃষ্টি হয়েছে। সকল মুসলমান যখন আল আতাশ হাই পিপাসা করবে কিয়ামতের ময়দানে, সবাই বেকারার হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবে কাউসার পান করিয়ে সবার পিপাসা নিবারণ করবেন, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের তথাকথিত দাবিদাররা ইয়াজিদি বাহিনী তারই নাতিকে, যাকে তিনি উলে তুলেছেন, পিঠে ধারণ করেছেন, চুমু দিয়েছেন, তাকে আজ পানি না দিয়ে নির্যাতন করা হচ্ছে। আল্লাহ আল্লাহ, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে পানিও বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তিনি ঘোড়ায় সাওয়ার হয়ে ইয়াজিদের সৈন্যবাহিনীর নিকট গেলেন, তাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে একান্ত যুক্তির মাধ্যমে বুঝালেন, জুলুম অত্যাচার থেকে বিরত থাকো, আমাদের রক্ত দ্বারা তোমাদের হাতকে রঞ্জিত করো না, জেনে শুনে কোনো মমিনকে হত্যা করা মানে জাহান্নাম নিজের ঠিকানায় পরিণত করা। আমি হলাম তোমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, যার কলেমা তোমরা পড়ো, আর এই মুহূর্তে আমি ছাড়া তোমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো নাতি নেই, আর আমার সম্পর্কে তোমরা ভালো মতে জানো, আমি হলাম ওই হুসাইন যার সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, অর্থাৎ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেহেশতের নওজোয়ানদের সরদার। আমি সেই হুসাইন, যখন নিজ মায়ের কুলে আমি কাঁদতাম, তখন আমার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও গো ফাতেমা, ওকে কাঁদতে দিও না, কারণ ও কাঁদলে আমার কষ্ট হয়। দেখো, যখন প্রিয় আপন মায়ের কুলে কান্নাকাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য কষ্টদায়ক ছিল, এখন তোমরা যদি আমাকে এই ভিন দেশে কষ্ট দাও, আমার রক্ত দ্বারা তোমাদের হাতকে রঞ্জিত করো, আমার ছেলে মেয়েদেরকে শোকাভূত করো, তাহলে কল্পনা করে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রকম কষ্ট পাবে, সে কি কষ্ট পাবে না? আর যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেবে, তার পরিণাম সম্পর্কে তোমরা পবিত্র কোরআনেই তো পাঠ করেছো, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয়ই যে সব ব্যক্তি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, তাদের প্রতি দুনিয়া আখিরাতে খোদার লানত, এবং আল্লাহ তাদের জন্য খুবই কষ্টদায়ক শাস্তি ব্যবস্থা করে রেখেছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্দোষ প্রমাণ করার উদ্দেশ্যে একটা অকাট্য যুক্তির মাধ্যমে বুঝালেন, যে জুলুম অত্যাচার থেকে বিরত থাকো, আমার রক্ত দ্বারা তোমাদের হাতকে রঞ্জিত করো না, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমাদের সন্তানদেরকে হত্যা করিনি, তোমাদের প্রতি অত্যাচার করিনি, আমি তো কুফাবাসীর আহ্বানে এসেছি মেহমান হয়ে, তারা যখন বিশ্বাসঘাতকতা করলো আমাকে চলে যেতে দাও, ওদের কপালে জাহান্নাম অবধারিত ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই আবেদন তাদের মনে কোনো রেখাপাত করলো না, বরং তারা হৈ হুল্লোড় শুরু করে দিল, বলতে লাগলো আমরা আপনার বক্তৃতা শুনতে আসিনি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যা প্রমাণ করার ছিল তা প্রমাণিত হয়ে গিয়েছে, এখন তোমরা যা ইচ্ছে তা করো। মুহররমের 9 তারিখ আসলো, ইয়াজিদ বাহিনীর মধ্যে আনন্দের উল্লাস শুরু হয়ে গেল, দুনিয়া লোভী নিকৃষ্টরা দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে সবকিছুকে ভুলে গেল। এটা পূর্ণ যুদ্ধ ঘোষণার পূর্বাভাস ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সঙ্গীকে ওদের কাছে পাঠালেন এবং বললেন, ওদেরকে গিয়ে বলো আমাদেরকে যেন এক রাত্রির সময় দেয়। ইয়াজিদ বাহিনী একথাটি গ্রহণ করল এবং এক রাত্রির সুযোগ দিল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই রাত্রিটা কিভাবে অতিবাহিত করেছেন, এবাদতের মাধ্যমে কি সংঘটিত হয়েছিল সেই রাতে, অতঃপর কি ঘটেছিল আমরা শুনব পরবর্তী অনুষ্ঠানে। আমরা কারবালার ইতিহাসকে জেনে নিজেদের মাঝে সত্য প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত করি। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তান সন্ততি সকলকে নিয়ে কোরবানি দিয়ে এ কথায় প্রতিষ্ঠিত করে গিয়েছেন, আমাদেরকে শিখিয়ে গিয়েছেন অন্যায়ের কাছে, জুলুমবাজের কাছে, মদখোরদের কাছে, জিনাহকারীদের কাছে কখনো মাথা নত করা যাবে না। হকের জন্য নিজের জীবন তো জীবন, যদি পুরো পরিবারকে উৎসর্গ করতে হয় তথাপি উৎসর্গ করে দিতে হবে, কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহাব্বত সিনার মধ্যে ধারণ করার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে ধারণ করে পৃথিবীতে বেঁচে থাকার, তাদের ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার, এবং কিয়ামতের দিন আলে রাসূলের ভালোবাসা নিয়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে উঠার, নবী পাকের সুপারিশ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
কারবালার প্রান্তরে যারা দিল প্রাণ, সেই সকল ইমান।